الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসপ্তাহে রিসালা ইহিয়াউল উলুম থেকে 38টি মাদানী ফুল পর্ব 1 এই পুস্তিকাটি আল মদিনাতুল ইলমিয়ার কিতাব ইহিয়াউল উলুম উর্দু ভাষার প্রথম খণ্ড থেকে প্রস্তুত করা হয়েছে আত্তারের দোয়া হে আল্লাহ পাক যে কেউ এই পুস্তিকা ইহিয়াউল উলুম থেকে 38টি মাদানী ফুল প্রথম পর্ব পড়বে বা শুনবে তাকে সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিতকারী বানিয়ে পিতা মাতা সহ এবং তার পুরো পরিবারকে জান্নাতুল ফিরদাউসে বিনা হিসাবে প্রবেশ করার তৌফিক দাও আমিন বিজয় খাতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার দুই চোখের মাঝে লিখে দিবেন যে সে নিফাক অর্থাৎ মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা এর সংক্ষিপ্ত পরিচিতি হুজ্জাতুল ইসলাম আবু হামিদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ বিন আহমদ তুসি গাজ্জালির শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 450 হিজরিতে খুরাসান জেলা তুশের তারবান নামক এলাকায় জন্মগ্রহণ করেন খুরাসান ইরানের পূর্বে অবস্থিত একটি বিশাল প্রদেশ ছিল বর্তমান খুরাসানে প্রাচীন খুরাসানের অর্ধেকও অন্তর্ভুক্ত নেই বরং কিছু অংশ আফগানিস্তান এবং কিছু অংশ অন্যান্য দেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে তার সম্মানিত পিতা পেশাগত দিক থেকে সুতার ব্যবসায়ী ছিলেন এই সম্পর্কের কারণে তার পরিবারকে গাজ্জালি বলা হয় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার ভাই ইমাম আহমদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি অল্প বয়সী ছিলেন তখনই 465 হিজরিতে তাদের সম্মানিত পিতা ইন্তিকাল করেন সম্মানিত পিতা মৃত্যুর পূর্বে তার এক সদাচারী ও বিশ্বস্ত বন্ধুকে ওসিয়ত করেছিলেন যে আমার সমস্ত সম্পদ অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত আমার এই দুই ছেলের শিক্ষা ও লালন পালনের পেছনে খরচ করে দিও তিনি ঠিক তেমনই করেছিলেন ইমাম মোহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলার সম্মানিত পিতা আল্লাহ পাকের দরবারে এই বলে দোয়া করতেন যে আমাকে একটি পুত্র সন্তান দান করুন যাকে ফকি অর্থাৎ দিনী আলিম বানাবেন এছাড়া তিনি একইভাবে ওয়াজ ও দিনী আলোচনার মাহফিল গুলোতে উপস্থিত হতেন এবং সেখানেও কেঁদে কেঁদে আল্লাহ পাকের নিকট দোয়া করতেন যে আমাকে একটি পুত্র সন্তান দান করুন যাকে মুবাল্লিগ বানাবেন আল্লাহ পাক তার এই উভয় দোয়াই কবুল করেছিলেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দিনী জ্ঞান অর্জনের জন্য অনেক দেশ ভ্রমণ করেছিলেন এবং বছর পর বছর ধরে বিভিন্ন জ্ঞান ও বিজ্ঞান শিখতে থাকেন তার অনেক সম্মানিত শিক্ষক এবং অনেক ছাত্র ছিল তিনি নিজে অনেক কিতাব রচনা করেছেন তবে আল্লাহ পাক তার লেখা কিতাব ইহিয়াউল উলুমের মাধ্যমে তাকে অনেক বেশি মকবুলিয়াত অর্থাৎ গ্রহণযোগ্যতা দান করেছেন তিনি এই কিতাবটি আরবি ভাষায় লিখেছেন আজও সারা বিশ্বে এই কিতাবের খ্যাতি রয়েছে হযরতে সাইয়্যিদুনা ইমাম আবুল হাসান শাযলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন আমি স্বপ্নে আল্লাহ পাকের প্রিয় শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হলাম তখন দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদুনা মুসা এবং হযরতে সাইয়যিদুনা ঈসা আলাইহিমাসসালাম এর সামনে হযরতে সাইয়যিদুনা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিয়ে গর্ব করে বলছেন তোমাদের উম্মতের মধ্যে কি গাজ্জালির মতো কোনো আলিম আছে দুজনে আরজ করলেন না ইমাম আবুল হাসান শাযলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত আছে যে যার আল্লাহর কাছে কোনো হাজত বা প্রয়োজন থাকে সেজন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ওয়াসিলা দিয়ে দোয়া করে ইহিয়াউল উলুম সম্পর্কে কিছু কথা হযরতে সাইয়যিদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা এর বাইতুল মুকাদ্দাস সফরের অন্যতম সেরা জ্ঞানগত সম্পদ হলো এই কিতাব ইহিয়াউল উলুম এটি নৈতিকতার বিষয়ে এমন একটি কিতাব যার কোনো উদাহরণ পৃথিবীর অন্য কোনো নৈতিকতার কিতাবে পাওয়াটা দুষ্কর এটি সুপরিচিত যে তিনি এই কিতাবটি লেখার জন্য বাইতুল মুকাদ্দাসে যে স্থানটি নির্বাচন করেছিলেন তা ছিল কুব্বাতুস সাখরা এর পূর্বকোণ এবং তিনি সেই কোণে ইতিকাফ অবস্থায় ছিলেন এই বরকতময় কিতাবটির পূর্ণ নাম হলো ইহিয়াউল উলুমউদ্দিন তবে এটি ইহিয়াউল উলুম নামেই বেশি প্রসিদ্ধ ইহিয়াউল উলুম সম্পর্কে পাঁচজন বুজুর্গানের দিনের পাঁচটি বাণী নাম্বার এক প্রায় 500 বছর আগের মহান বুজুর্গ হযরত সৈয়দ কবির আলী বিন আবু বকর সাক্কাফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যদি কোনো অমুসলিম ইহিয়াউল উলুম পড়ে তবে সে মুসলমান হয়ে যাবে যার মধ্যে এমন এক রহস্য লুকিয়ে আছে যা চুম্বকের মতো অন্তরকে আকর্ষণ করে নাম্বার দুই প্রায় 900 বছর আগের বুজুর্গ ইমামুল হারামাইনের ছাত্র হযরত সাইয়্যিদুনা আব্দুল গাফির বিন ইসমাইল ফার্সি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন ইহিয়াউল উলুমের মতো কিতাব ইতিপূর্বে কেউ লেখেনি নাম্বার তিন প্রায় 750 বছর আগের মহান শাফি মুহাদ্দিস ও সারে অর্থাৎ ব্যাখ্যাকারী হযরত ইমাম ইহিয়া বিন শরফ নাওহাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন ইহিয়াউল উলুম কুরআনুল কারীমের খুব কাছাকাছি নাম্বার চার ইমামুল মুকাশিফিন হযরত সাইয়্যিদুনা শেখ আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি কাবা শরীফের সামনে বসে ইহিয়াউল উলুম পড়তাম। নাম্বার ৫ তাজুল আরিফিন, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ আইদ্রুস রহমাতুল্লাহ তাআলা এর প্রায় পুরো ইহিয়াউল উলুম মুখস্থ ছিল। তিনি বলেন, ইহিয়াউল উলুম কে শক্তভাবে আঁকড়ে ধরো, এটি আল্লাহ পাকের রহমতের দৃষ্টি এবং সন্তুষ্টির মাধ্যম। সুতরাং যে ব্যক্তি একে ভালোবাসলো, এটি অধ্যয়ন করলো এবং সে অনুযায়ী আমল করলো, সে আল্লাহ পাকের এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতা ও আম্বিয়া আলাইহিমুসসালাম এর ভালোবাসা পেয়ে গেল। তিনি আরো বলেন, আমাদের জন্য কোরআন ও সুন্নাহ ছাড়া কোনো পথ ও আদর্শ নেই এবং এগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও বিবরণ হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মহান গ্রন্থ ইহিয়াউল উলুমুদ্দিনে ব্যাখ্যা ও বিস্তারিত বিবরণ দিয়েছেন। হযরত সাইয়েদুনা আইদ্রুস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ভাই হযরত সাইয়েদুনা শাইখ আলী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহিয়াউল উলুমুদ্দিন গ্রন্থটি 25 বার সম্পূর্ণ পাঠ করেছিলেন। তিনি প্রতিবার এটি শেষ করে দরিদ্র ও শিক্ষার্থীদের দাওয়াত দিতেন। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকতুল্লাহ আলিয়ার একটি গুরুত্বপূর্ণ পত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলার আকীদা ও আমলের দৃঢ়তার বিষয়ে আমার উপর যেমন অনুগ্রহ রয়েছে, ঠিক তেমনি অভ্যন্তরীণ অর্থাৎ আত্মিক সংশোধনের ক্ষেত্রে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ তাআলার আমার উপর অনেক বড় অবদান রয়েছে। সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ তাআলার মিনহাজুল আবিদিন এবং ইহিয়াউল উলুমুদ্দিন ইত্যাদি পড়ার সময় বারংবার এমন মনে হয় যেন তারা আমার কান ধরে আমাকে বোঝাচ্ছেন যে, বড় নেককার সেজে ঘুরছো, একটু নিজের দিকে তো তাকিয়ে দেখো, তোমার মধ্যে তো এই এই ত্রুটি রয়েছে এবং তোমার ভিতরে তো ওই মন্দটাও আছে। এছাড়া যখনই পড়ি তখন মনে হয় যেন রুহ নতুন নতুন খাদ্য পাচ্ছে। এদের কিতাবগুলো এক আধবার পড়ে রেখে দেওয়ার মতো নয়, বরং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পড়ার যোগ্য। আলা হযরত এবং সাইয়েদুনা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলার বরকতময় কিতাবগুলো যদি আমার অধ্যয়নে না আসতো, তবে হয়তো আমি ধ্বংস হয়ে যেতাম। খোদার কসম হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহিয়াউল উলুমুদ্দিন লিখে উম্মতের উপর এক মহান ইহসান করেছেন। দাওয়াত ইসলামের সমস্ত জামিয়াতুল মদিনা ও মাদারিসুল মদিনার সকল শিক্ষক পরিচালক ও পরিচালিকা, ছাত্র ছাত্রী, সকল মুবাল্লিগ ও মুবাল্লিগা, সমস্ত ইসলামী ভাই এবং ইসলামী বোনদের কাছে, সেই সাথে মাদানী চ্যানেলের দর্শকদের খিদমতে আমার বিনীত অনুরোধ এই যে, যদি ইহিয়াউল উলুমুদ্দিন অধ্যয়ন না করে থাকেন তবে প্রথম সুযোগে তা করে নিন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, তাই তার বর্ণনা করা ফিকহি মাসালাগুলোর ক্ষেত্রে হানাফি মালিকি এবং হাম্বলি হযরতগণ নিজ নিজ উলামায়ে কিরামের কাছ থেকে দিক নির্দেশনা লাভ করবেন। বাগদাদের মোয়াল্লা শিও মাজারে নূরের ফয়েজ বন্টনকারী আমার আকা ও ইমাম হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমাতুল্লাহ তাআলার উপর আল্লাহ পাক কোটি কোটি রহমত বর্ষণ করুক এবং তার ওয়াসিলায় আমার মতো গুনাহগারদের সরদারকে বিনা হিসেবে ক্ষমা করুক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নতের দৃষ্টিতে ইহিয়াউল উলুম শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া একটি মাদানী মুজাকারায় বলেছেন, বাহারে শরীয়ত হলো আলিম, ফতোয়ায়ে রাজবিয়া হলো মুফতি, আর ইহিয়াউল উলুম হলো কামিল মুমিন হিসেবে গড়ে তোলার কিতাব। একবার তিনি ইরশাদ করেন, যদি নেককার হতে চান তবে ইহিয়াউল উলুম পড়ুন। যে ব্যক্তি এই কিতাবটি পড়েনি তাকে আমার কাছে কিছুটা অসম্পূর্ণ মনে হয়। প্রিয় ইসলামী ভাইরা, ইহিয়াউল উলুম অধ্যয়নের সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে রাখুন, যাতে সেগুলো পড়ে কিতাবের বরকত লাভ হতে থাকে। আলহামদুলিল্লাহিল করিম সুম্মা আলহামদুলিল্লাহিল করিম ইহিয়াউল উলুমুদ্দিন খণ্ড ১ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পুস্তিকা আকারে সাপ্তাহিক পুস্তিকা পাঠ বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। এটি নিজে পড়ুন এবং নেকি দাওয়াত সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যে অন্যদের সাথেও শেয়ার করুন। বরং সম্ভব হলে নিজের মৃত আত্মীয় স্বজনদের ইসালে সওয়াবের জন্য এটি বিতরণ করুন। আল্লাহ পাক আমাদেরকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলার আধ্যাত্মিক জ্ঞান দ্বারা সমৃদ্ধ করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনার প্রেম জান্নাতুল বাকিতে দাফন এবং বিনা হিসেবে ক্ষমার দোয়া প্রার্থী আবু মোহাম্মদ তাহির আত্তারি মাদানী। নাম্বার ১ বাতিন তথা অভ্যন্তরীণ পবিত্রতা। যে ব্যক্তি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে ইবাদতে নিয়োজিত করে না, অতএব যখন লক্ষ্য অর্থাৎ জান্নাত এত মহান ও মর্যাদাপূর্ণ, তখন সেখানে পৌঁছানোর রাস্তাও কঠোর পরিশ্রমের এবং দীর্ঘ হয়। এটা চিন্তা করা যে মনের পবিত্রতা সহজে অর্জিত হয়ে যাবে একেবারে ভুল ধারণা। নাম্বার ২ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলার নম্রতা ও খোদাভীতি। একবার ঘটনাক্রমে সাইয়েদুনা মাওলানা ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি দামেশকের মাদ্রাসা আমিনিয়ায় তাশরিফ নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একজন শিক্ষক বলছিলেন কলাল গজালি, অর্থাৎ তিনি ইমাম গজালি রহমতুল্লাহ তাআলার কিতাবের উদ্ধৃতি দিয়ে পাঠদান করছিলেন। এটি শুনে তার মনে আত্মহংকারে আক্রান্ত হওয়ার ভয় জেগে বসলো, ফলে তিনি দামেশক ছেড়ে চলে গেলেন। নাম্বার তিন, দিরহাম ও দিনারের গুরুত্ব। দিরহাম এবং দিনার প্রকৃতপক্ষে দুটি উপকারহীন পাথর, একইভাবে বর্তমান কাগজের মুদ্রাও এক প্রকার সাধারণ কাগজের টুকরো। আল্লাহ পাক যদি এগুলোর মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ করা সহজ না করতেন, তবে এগুলোর মূল্য সাধারণ কাগজের চেয়ে বেশি হতো না। নাম্বার চার, প্রশ্ন করার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বাণী, জ্ঞান হলো একটি গুপ্ত ধন এবং এর চাবি হলো প্রশ্ন করা। সাবধান, তোমরা প্রশ্ন করো, কারণ এতে চারজন ব্যক্তিকে সওয়াব দেওয়া হবে। নাম্বার এক, প্রশ্নকারীকে। নাম্বার দুই, আলিমকে। নাম্বার তিন, মনোযোগ দিয়ে শ্রবণকারীকে। এবং নাম্বার চার, তাদের প্রতি ভালোবাসা পোষণকারীদের। পাঁচ নাম্বার, আমাদের অবস্থা। ইমাম গজালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহিয়াউল উলুমুদ্দিন গ্রন্থটি রচনা করার সময় এর বিন্যাস বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেছেন, আমি প্রমাণ করব যে এই যুগের মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং চকচকে বালুকে পানি মনে করে প্রতারিত হচ্ছে। তারা জ্ঞানের ক্ষেত্রে মূল বিষয়কে বাদ দিয়ে কেবল খোসাকে যথেষ্ট মনে করে বসে আছে। নাম্বার ৬, আলিমের মর্যাদা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলিমগণ সাধারণ মুমিনদের থেকে ৭০০ স্তর উপরে থাকবেন, যার প্রতিটি স্তরের মধ্যবর্তী দূরত্ব ৫০০ বছরের রাস্তা। নাম্বার ৭, ৪০টি হাদিস মুখস্থ করার ফজিলত। আল্লাহ পাকের আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি আমার উম্মতের কল্যাণের জন্য দিনই বিধান সম্পর্কিত ৪০টি হাদিস মুখস্থ করবে এবং তাদের কাছে পৌঁছে দিবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে উম্মত ৪০টি হাদিস মুখস্থ করবে, সে আল্লাহ পাকের সাথে আলিম ও ফকিহ হিসেবে সাক্ষাৎ করবে। নাম্বার ৮, আলিমের সর্বনিম্ন স্তর। একজন আলিমের সর্বনিম্ন স্তর বা যোগ্যতা হলো তিনি এই বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আখিরাত দুনিয়া অপেক্ষা উত্তম। নাম্বার ৯, দিনী ইলম অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জনের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি দিনী ইলম অর্জন করবে, আল্লাহ পাক তার যাবতীয় কঠিন বিষয়গুলো সহজ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যে যা সে কল্পনাও করতে পারবে না। নাম্বার ১০, দুটি দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যদি আমার উম্মতের দুটি দল, শাসক গোষ্ঠী এবং উলামা সংশোধিত হয়ে যায়, তবে সমস্ত মানুষ সংশোধিত হয়ে যাবে, আর যদি তারা পথভ্রষ্ট হয়ে যায়, তবে সমস্ত মানুষই পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার ১১, দিনের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, প্রত্যেক বস্তুর একটি স্তম্ভ থাকে এবং এই দিনের স্তম্ভ হলো ফিকহ। নাম্বার ১২, ইলমের ফজিলত। হযরত সাইয়েদনা আবু আসওয়াদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জ্ঞানের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ আর কোনো বস্তু নেই। বাদশারা সাধারণ মানুষের উপর শাসন করেন আর উলামায়ে কিরাম বাদশাদের উপর শাসন করেন। নাম্বার ১৩, রাত্রি জাগরণের চেয়েও প্রিয়। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের বেলা কিছু সময় জ্ঞান চর্চা করা আমার কাছে সারা রাত জেগে থাকার চেয়েও বেশি প্রিয়। একইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা থেকেও এটি বর্ণিত হয়েছে। নাম্বার ১৪, ইলম হলো পুরুষ দীপ্ত। হযরত সাইয়েদনা ইমাম যুহরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইলম হলো পুরুষবাচক অর্থাৎ দৃঢ়তার প্রতীক, আর মানুষের মধ্যে কেবল প্রকৃত পুরুষরাই একে ভালোবাসে। নাম্বার ১৫, ৭০ জন সিদ্দিকের সওয়াব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি ইলমের একটি অধ্যায় এই উদ্দেশ্যে শিখল যে সে মানুষকে তা শেখাবে, তাকে ৭০ জন সিদ্দিকের সওয়াব দেওয়া হবে। নাম্বার ১৬, দুনিয়া অভিশপ্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে সবই অভিশপ্ত, তবে আল্লাহ পাকের জিকির এবং যা আল্লাহ পাকের নৈকট্যের কারণ হয় এবং ইলম অর্জনকারী অর্থাৎ শিক্ষার্থী এবং ইলম শিক্ষাদানকারী অর্থাৎ শিক্ষক ব্যতীত। হযরত মুফতি আহমদিয়ার খান নইমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পবিত্র হাদিসের ব্যাখ্যা লিখেন, যা কিছু আল্লাহ পাক ও তার প্রিয় রসুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিমুখ করে দেয় তাই দুনিয়া, অথবা যা আল্লাহ ও রসুলের সন্তুষ্টির কারণ হয় তাই দুনিয়া। সন্তান লালন পালন, খাদ্য, পোশাক, ঘর বাড়ি ইত্যাদি শরীয়তের অবাধ্যতা থেকে বেঁচে থেকে অর্জন করা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নত, এগুলো দুনিয়া নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান নিজের ভাইকে এটার চেয়ে উত্তম কোনো সুবিধা দিতে পারে না যে তার কাছে কোনো ভালো কথা অর্থাৎ জ্ঞান পৌঁছালে সে তার ভাইকে পৌঁছে দেয়। নাম্বার ১৭, ইলম আমলের চেয়ে উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই তোমরা এমন এক যুগে আছো যার মধ্যে আলিমদের সংখ্যা বেশি, কারী এবং খতিবদের সংখ্যা কম, দানকারী বেশি এবং সাহায্য প্রার্থনাকারী কম। শীঘ্রই মানুষের উপর এমন এক সময়ও আসবে যখন আলিমদের সংখ্যা কম এবং খতিব ও বক্তাদের সংখ্যা বেশি হবে, দানকারী কম এবং ভিক্ষুকের সংখ্যা বেশি হবে। সেই যুগে আমলের চেয়ে ইলিম অর্থাৎ জ্ঞান অর্জন করা উত্তম হবে। নাম্বার 18, ইলমের মূল্য। হযরত ইকরামা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিশ্চয়ই এই ইলমের একটি মূল্য রয়েছে। জিজ্ঞেস করা হলো, এর মূল্য কি? তিনি বললেন, এটি যেন তুমি এমন ব্যক্তির কাছে পৌঁছাও যে এটিকে ভালোভাবে মনে রাখবে এবং তা নষ্ট করবে না। নাম্বার 19, কার উপর কি ফরজ নয়। বাক প্রতিবন্ধী অর্থাৎ বোবা ব্যক্তির জন্য হারাম কথাবার্তার জ্ঞান অর্জন করা ফরজ নয়, এবং দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ অন্ধ ব্যক্তির জন্য কোন জিনিসগুলো দেখা হারাম তা শেখা ফরজ নয়। জঙ্গলে বসবাসকারী ব্যক্তির জন্য কোন মজলিসে বসা হারাম তা শেখা ফরজ নয়। নাম্বার 20, ধ্বংসের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বস্তু ধ্বংসকারী। নাম্বার 1, এমন কৃপণতা যার আনুগত্য করা হয়। নাম্বার 2, এমন কুপ্রবৃত্তি বা কামনা বাসনা যার অনুসরণ করা হয়। নাম্বার 3, মানুষের আত্ম অহংকারে লিপ্ত হওয়া। নাম্বার 21, ইলমে মুকাশাফা অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান। ইলমে মুকাশাফা হলো সিদ্দিকিন এবং আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জ্ঞান। এটি এমন একটি নূর যা মানুষের অন্তরে তখন সৃষ্টি হয় যখন অন্তরকে সমস্ত মন্দ গুণাবলী থেকে পবিত্র করা হয়। অতঃপর এর মাধ্যমে মানুষের সামনে এমন অনেক বাস্তব সত্য উন্মোচিত হতে শুরু করে যা সম্পর্কে সে আগে কেবল শুনেছিল। নাম্বার 22, যে ক্ষেত্রে হালাল ও হারামের বিষয় চলে আসে সেক্ষেত্রে হারাম থেকে বেঁচে তাকওয়া অবলম্বন করা ধর্মের অংশ, তবে এই তাকওয়ার চারটি স্তর রয়েছে। নাম্বার 1, প্রকাশ্য হারাম থেকে বেঁচে থাকা। এটি এমন তাকওয়া যা আদালত ও সাক্ষ্যদানের ক্ষেত্রে শর্ত। এটি বর্জন করার কারণে মানুষ বিচার কার্য, সাক্ষ্যদান এবং বিলায়তের অধিকারী হওয়ার যোগ্যতা থেকে বঞ্চিত হয়। অর্থাৎ এটি এমন একটি মৌলিক তাকওয়া যা শরীয়তের দৃষ্টিতে জরুরি। যে ব্যক্তি প্রকাশ্য হারাম কাজ থেকে বেঁচে থাকে না সে নির্ভরযোগ্য সাক্ষী, কাজী বা কোনো ধর্মীয় পদের যোগ্য থাকে না। নাম্বার 2, সালেহীন অর্থাৎ সৎ কর্মশীলদের তাকওয়া। এটি এমন সন্দেহ যুক্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম যার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দাও এবং যা তোমাকে সন্দেহে ফেলে না তা গ্রহণ করো। আরেকটি বর্ণনা এসেছে, গুনাহ হৃদয়ে করাঘাত করে। নাম্বার 3, পরহেজগারদের তাকওয়া। এটি এমন কিছু হালাল জিনিস বর্জন করার নাম যার ব্যাপারে এই ভয় থাকে যে তা হারামের দিকে নিয়ে যাবে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তিনি বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরহেজগারদের অন্তর্ভুক্ত হতে পারে না যতক্ষণ না সে এমন জিনিস বর্জন করে যাতে কোনো ক্ষতি নেই, এই ভয়ে যে সে যেন এমন জিনিসে পতিত না হয় যাতে ক্ষতি রয়েছে। যেমন মানুষের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে এই ভয় থেকে বেঁচে থাকা যে কোথাও কারো গীবত না হয়ে যায়, এবং নিজের ইচ্ছা অনুযায়ী অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে বেঁচে থাকা যাতে কোথাও অহংকার বা উদাসীনতা সৃষ্টি না হয় এবং সে নিষিদ্ধ জিনিসের দিকে ধাবিত না হয়। নাম্বার 4, সিদ্দিকিনদের তাকওয়া। এটি হলো আল্লাহ পাক ছাড়া অন্য প্রতিটি জিনিস থেকে সম্পূর্ণ বিমুখ থাকার নাম। এই ভয় যে জীবনের যেন এমন কোন মুহূর্ত না কাটে যা আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, যদিও সে জানে যে এটি তাকে হারামের দিকে নিয়ে যাবে না। নাম্বার 23, শানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন, তখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জ্ঞানের 10টি ভাগের মধ্যে 9টি ভাগই চলে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি এই কথা বলছেন? অথচ জালিলুল কদর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু এখনো উপস্থিত আছেন। তিনি বলেন, আমি ফতোয়া এবং বিধিবিধানের জ্ঞানের কথা বলছি না, আমার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের মারিফাত অর্থাৎ পরিচয়। নাম্বার 24, মানুষ বাদশাহ এবং নিকৃষ্ট লোক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, মানুষ কারা? তিনি বলেন, ওলামায়ে কিরাম। জিজ্ঞাসা করা হলো, বাদশাহ কারা? তিনি বলেন, পরহেজগার ব্যক্তিরা। অতঃপর জিজ্ঞাসা করা হলো, নিকৃষ্ট লোক কারা? তিনি বলেন, যারা দিনের বিনিময়ে দুনিয়া উপার্জন করে। নাম্বার 25, আল্লাহ পাকের মারিফাতের শেষ সীমা। আল্লাহ পাকের পরিচয়ের শেষ সীমা হলো এই যে তার প্রকৃত পরিচয় লাভ করার ক্ষেত্রে নিজের অক্ষমতা ও অপারগতা স্বীকার করে নেয়া। নাম্বার 26, অন্তর পবিত্র ও পরিষ্কার করার মাধ্যম। অন্তরের আয়না পবিত্র ও পরিষ্কার করার মাধ্যম হলো এই যে বান্দা নফসের অর্থাৎ কুপ্রবৃত্তি থেকে বিরত থাকবে এবং আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণের অনুসরণ করবে। অন্তর যতটুকু পরিষ্কার হতে থাকবে এবং তাতে হকের অর্থাৎ সত্যের অংশ প্রবেশ করবে, ঠিক ততটুকুই তাতে হাকিকত বা রহস্যসমূহ চমক উঠবে এবং তা এই রিয়াজত ছাড়া সম্ভব নয়। দ্বীনী শিক্ষা অর্জন করা এবং তা শেখানো এই অর্থাৎ মন পবিত্র করার মাধ্যম। নাম্বার 27, মন্দ কথা শোনার ক্ষতি। হাজার হযরত আহমদ বিন ইয়াহইয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, একদিন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লণ্ঠন বা প্রদীপের বাজার দিয়ে যাচ্ছিলেন। আমরা তার পেছনে পেছনে যাচ্ছিলাম। হঠাৎ দেখা গেল এক ব্যক্তি কোন আলিমের সাথে অনর্থক কথাবার্তা বলছে। তখন তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদের দিকে মনোযোগ দিয়ে বললেন, যেভাবে তোমরা নিজেদের জিহ্বাকে মন্দ কথা বলা থেকে বাঁচিয়ে রাখো, ঠিক একইভাবে নিজেদের কানকেও মন্দ কথা শোনা থেকে বাঁচিয়ে রাখো। কারণ যে মন্দ কথা শুনছে, সে মন্দ কথা যে বলছে তার গুনাহের অংশীদার হয়ে যায়। নির্বোধ ব্যক্তি যখন নিজের পাত্রে কোনো নিকৃষ্ট জিনিস দেখে, তখন সে তা তোমাদের পাত্রে ঢেলে দিতে চায়। যদি তার কথা ফিরিয়ে দেয়া হয়, তবে যে ফিরিয়ে দিল সে সৌভাগ্যবান, আর যে সেই মন্দ কথাটি বলল সে দুর্ভাগ্যবান। নাম্বার 28, নেককারদের দরবারে উপস্থিত হওয়ার আদব। ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাইবান রায়ী রহমাতুল্লাহ তাআলার সামনে এমন ভাবে বসতেন যেমন একজন ছাত্র মক্তবে অর্থাৎ মাদ্রাসায় বসে থাকে এবং জিজ্ঞাসা করতেন, এই এই বিষয়ের বিধান কি? কেউ তাকে বললেন, হুজুর, আপনার মতো এত মহান একজন ব্যক্তি এই বেদুইন অর্থাৎ গ্রামবাসীর মানুষের কাছে জিজ্ঞাসা করছেন? তিনি বললেন, নিঃসন্দেহে তাকে এমন জিনিসের তৌফিক অর্থাৎ জ্ঞান দেয়া হয়েছে যা থেকে আমরা অমনোযোগী রয়েছি। নাম্বার 29, অন্তর কখন মারা যায়? হযরত ফাতাহ মসুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, রোগীকে যদি খাবার পানীয় এবং ওষুধ থেকে বিরত রাখা হয়, তবে সে কি মারা যাবে না? লোকেরা বলল, অবশ্যই মারা যাবে। তিনি বললেন, অন্তরের ব্যাপারটিও ঠিক তেমনি, যদি 3 দিন পর্যন্ত তা থেকে ইলম ও হিকমত দূরে রাখা হয়, তবে তা মৃত হয়ে যায়। নাম্বার 30, মানুষ ঘুমিয়ে আছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী হলো, আমরা হাশরের দিন পর্দা উন্মোচিত হওয়ার দিন থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করছি, নিশ্চয় মানুষ ঘুমিয়ে আছে, যখন তারা মারা যাবে তখন তাদের চোখ খুলবে। নাম্বার 31, মাসআলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনকারী আলিম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে 48টি মাসআলা জিজ্ঞাসা করা হয়েছিল, যার মধ্যে 32টি মাসআলা সম্পর্কে তিনি বলেছিলেন, আমি জানি না। নাম্বার 32, ইলম ও আমল। প্রত্যেক ইলমই একটি আমল, কারণ ইলম একটি কাজ যেটাকে হাসিল করা হয়। প্রত্যেক ইলম একদিক থেকে কর্ম, কারণ ইলম মানুষের কাছে নিজে নিজে চলে আসে না, বরং এটি অর্জন করার জন্য চেষ্টা করতে হয়। যেমন পড়তে হয়, শুনতে হয়, বুঝতে হয়, মুখস্থ করতে হয় এবং চিন্তা ভাবনা করতে হয়। তাই ইলম অর্জন করাও একটি আমল, কিন্তু প্রত্যেক আমলের পেছনে ইলম থাকে না, কারণ এমন অনেক কাজ আছে যা মানুষ সঠিকভাবে না বুঝেই করে ফেলে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী কিতাব পড়ে নামাজের মাসআলা শিখছে, এটি যেমন ইলম তেমনি এটি অর্জন করা একটি আমলও। কিন্তু কোন ব্যক্তি যদি কেবল মানুষকে দেখে নামাজের নড়াচড়া বা অঙ্গভঙ্গি গুলো অনুকরণ করে এবং সে এটি না জানে যে ফরজ কাকে বলে আর ওয়াজিব কাকে বলে, সুতরাং এটা তো আমল তবে পরিপূর্ণ ইলম না। নাম্বার 33, ইমামে আজমের নিরবতা ও আখিরাতের চিন্তা। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি অধিকাংশ সময় নীরব থাকতেন। তিনি সর্বদা আখিরাতের চিন্তায় মগ্ন থাকতেন, মানুষের সাথে কথাবার্তা খুব কম বলতেন। এগুলো তার বাতিনি অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান এবং দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত থাকার স্পষ্ট প্রমাণ। যাকে নীরবতা ও জুহদ অর্থাৎ সংসার বিমুখতা দান করা হয়েছে, তাকে যেন সমস্ত জ্ঞানই দান করা হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল। মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হন, তখন তাকে বলা হলো, আমরা কি আপনার জন্য কোন চিকিৎসক ডেকে আনবো? তিনি উত্তর দিলেন, চিকিৎসকই তো আমাকে অসুস্থ করেছেন। আরো বর্ণিত আছে, যখন তিনি অসুস্থ হলেন এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে চিকিৎসক আপনার রোগ সম্পর্কে কি বলেছেন, তখন তিনি বললেন, চিকিৎসক বলেছেন আমি যা চাই তাই করি। এখানে চিকিৎসক বলতে তিনি মহান আল্লাহ পাকের পবিত্র সত্তাকে উদ্দেশ্য করেছেন এবং তার এই কথার মাধ্যমে যেন তিনি ওই দিকেই ইঙ্গিত করেছেন যে আল্লাহ পাকের হুকুম ও ফয়সালের উপর সন্তুষ্টি প্রকাশ করা উচিত। নাম্বার 35, 40 বছর পর্যন্ত দোয়া। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, 40 বছর ধরে তো যে নামাজই পড়েছি তাতে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলার জন্য দোয়া অবশ্যই করেছি। নাম্বার 36, জুহদ কাকে বলে? সম্পদ না থাকাকে জুহদ বলে না, বরং জুহদ হলো অন্তরে সম্পদের প্রতি আসক্তি বা লোভ না থাকা। নম্রতা ও তাকওয়া। সিলসিলায় কাদেরিয়া রজবি আত্তারিয়ার মহান বুজুর্গ হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 10 জনের কিছু বেশি মানুষের সামনে বয়ান করতেন। যদি এর চেয়ে বেশি মানুষ হতো তবে আলোচনা করতেন না, ওনার মজলিসে কখনো 20 জন মানুষ পূর্ণ হয়নি। নাম্বার 38, অন্যের সংশোধনের আগে নিজের সংশোধন। নিজের সংশোধন করার আগে অন্যদের সংশোধনে ব্যস্ত হয়ে পড়বেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তরের গুণাবলীর জ্ঞান অর্জন করা, যা সবাই ছেড়ে দিয়েছেন। প্রতিটি মানুষের মধ্যেই খারাপ গুণাবলী থাকে। নিজের সংশোধন বাদ দিয়ে অন্যদের সংশোধনের চিন্তা করার উদাহরণ এমন যেমন কারো নিজের কাপড়ের ভেতর সাপ বা বিচ্ছু রয়েছে এবং সেদিকে কোনো খেয়াল না করে বরং অন্য কারো গা থেকে মাছি ছিতারানোর জন্য পাখা খুঁজছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।